الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله কৃষ্ণের এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠান নিয়ে। দর্শকবৃন্দ যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করে থাকি প্রতিটি পর্বে কোনো না কোনো বিষয়ের আদব সম্পর্কে বর্ণনা করার জন্য। ইতিমধ্যে বেশ কিছু বিষয় আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা এর আদব কী হবে সে সম্পর্কে বর্ণনা করার আলোচনা করার চেষ্টা করেছি। আর আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানের আমাদের বিশেষ আকর্ষণ নুরুল আমিন আত্তারি ভাই, তিনি মুবাল্লিগ হিসাবে আমাদেরকে সময় দিয়ে থাকেন এবং প্রতিটি পর্বে তার মূল্যবান মাদানী ফুল আমাদেরকে দিয়ে ধন্য করেন। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা নুরুল আমিন ভাই থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর একটি বিষয় আমরা চয়ন করেছি, বিষয় কি আমরা নুরুল আমিন ভাই থেকে জানব। এর পূর্বে আসুন দরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি মক্কি মাদানী হাশেমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদে পাক এমন একটি আমল যেই আমল করার দ্বারা বান্দার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়, বান্দার গুনাহকে মিটিয়ে দেওয়া হয়, বান্দার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়। জি হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে তার আমলনামায় দশটি নেকি লিখে দেওয়া হবে, তার আমলনামা থেকে দশটি গুনাহকে মুছে দেওয়া হবে। শুধু তাই নয়, যে ব্যক্তি একবার দুরূদে পাক পাঠ করবে তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি অর্জন, গুণামোচন এবং পদমর্যাদা বৃদ্ধি করানোর জন্য দুরুদে পাক পাঠ করা। তো দর্শকবৃন্দ আসন নিয়ত করে নেই, ইনশা আল্লাহ তালা আমরা অধিকারে দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি, শুরুতে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো যত ভালো নিয়ত হবে আমরা ইনশাআল্লাহ তাআলা তার সওয়াব তত বেশি আমরা পেয়ে যাব। তো আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য পাশাপাশি ইলমে দিন অর্জন শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব, অনুষ্ঠান দেখব, আর এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আমরা শিখব মনে রেখে আমল করব এবং অপরকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা। নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন, আজকের বিষয় কি আমরা নুরুল আমিন ভাই কাছ থেকে জানবো। নুরুল আমিন ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি,
মাশাআল্লাহ। আচ্ছা নুরুল আমিন ভাই, আজকে আমরা কোন বিষয় সম্পর্কে, কোন বিষয়ের আদব সম্পর্কে আজকের অনুষ্ঠানে আমরা জানবো?
আমরা ইনশাআল্লাহ আজতাবাজাল আজকে কাবাতুল্লাহ এর আদব সম্পর্কে জানবো।
কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, পৃথিবীর মধ্যে কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো খুবই পবিত্র এবং কিছু ঘর রয়েছে এই ঘরকে খুবই পবিত্র স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। আর এই পবিত্র স্থানসমূহের মধ্যে একটি হচ্ছে খানায়ে কাবা, কাবা শরীফ, আল্লাহ তাআলার ঘর। এই ঘরের আদব কিভাবে আমরা রক্ষা করতে পারি? আমরা দেখা যায় যখন হজের মৌসুম আসে অথবা উমরা করার জন্য আমরা যাই, খানায়ে কাবা জিয়ারত করি, তাওয়াফ করি, তো এই তাওয়াফ করতে গিয়ে, জিয়ারত করতে গিয়ে আমরা সেখানে গিয়ে আমরা কী কী আদব রক্ষা করব বা এর ফজিলত কী, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমরা যাব নুরুল আমিন ভাইয়ের কাছে, যে নুরুল আমিন ভাই, খানা কাবা এ সম্পর্কে কিছু ফজিলত মাহাত্ম্য যদি আমরা তুলে ধরার চেষ্টা করি আশা করি তাহলে আমাদের এই আমল করতেও সুবিধা হবে।
সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল করিমে ইরশাদ করেন, সূরা বাকারার 125 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং স্মরণ করুন আমি যখন এ গড়কে মানব জাতির জন্য আশ্রয়স্থল ও নিরাপদ স্থান করেছি।
সুবহানাল্লাহ সুবহান।
এই আয়াতে কারিমার আলোকে সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি খাজাইনুল ইরফানে লিখেছেন, এই আয়াতে মোবারকার শব্দ বাইত ঘর দ্বারা কাবা শরীফকে বোঝানো হয়েছে, আর এতে সমগ্র হেরেম শরীফ অন্তর্ভুক্ত। আমান বা নিরাপদ বানানোর অর্থ হচ্ছে কাবা হেরেমের হত্যাযজ্ঞ ও খুন খারাবি হারাম, অথবা অর্থ হচ্ছে সেখানে শিকারদের জন্য নিরাপত্তা রয়েছে, এমনকি পবিত্র হেরেম শরীফে সিংহ ও নেকড়েরাও শিকারের পিছু দাওয়া করে না, ফিরে চলে যায়। অন্য একটি মতে, মমিন এখানে প্রবেশ করেই আজাব থেকে নিরাপদ লাভ করে, হেরেমকে এই কারণেই হেরেম বলা হয়ে থাকে। এখানে হত্যা করা ও শিকার করা হারাম ও নিষিদ্ধ, যদি কোনো অপরাধীও এখানে প্রবেশ করে তাকেও কোনো প্রকার বাধা দেওয়া যাবে না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস্তবে কি দর্শকবৃন্দ, আমরা কাবা শরীফের বা হেরেম শরীফের সম্পর্কে শ্রবণ করলাম, যে ব্যক্তি হেরেমের মধ্যে প্রবেশ করলো সে আমান পেয়ে গেল, নিরাপত্তা পেয়ে গেল। যারা হেরেম শরীফে প্রবেশ করে নাই, হেরেম শরীফের মধ্যে কোনো হত্যা তারপর রাহাজানি এ সকল বিষয়গুলো নিষিদ্ধ রয়েছে। আর এই কাবা শরীফ নিয়ে আমরা কথা বলছি, কাবা শরীফের আদব না শুধু মানুষ করে, না শুধু আমরা নিজেরা করি, বরঞ্চ পশু পাখি জীব জানোয়ার জন্তু পশু সকলে কাবা শরীফের সম্মান করে, আদব করে। ফেরেশতা যারা রয়েছে তারাও কাবা শরীফের জিয়ারত করে, কাবা শরীফের আদব বজায় রাখে।
তো আসলে এই আদব তো আলহামদুলিল্লাহ বজায় রাখে, এবং এটাই এই কারণেই যে পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে গড় নির্মাণ করেছেন সেটা হচ্ছে
সুবহানাল্লাহ বাইতুল্লাহ শরীফ।
বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাবারক তাআলা আলে ইমরানের 96 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই সর্বপ্রথম গড় যা মানবজাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি এর আলোকে বলেন যে, হে মুসলমানরা অথবা হে মানব জাতি, নিঃসন্দেহে জেনে রাখুন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ যে গড়টি বিশ্ব মানবতার দিন ও দুনিয়ার উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে এবং নির্মাণ করা হয়েছে, এটি সেই গড়ই যা মক্কা শরীফে অবস্থিত রয়েছে। তো এবং কাবাতুল্লার আরও অনেকগুলো ফজিলত রয়েছে, মাহাত্ম্য রয়েছে, ইনশাআল্লাহ সবাজাল আমরা শুনি, কিছু মাহাত্ম তুলে ধরার চেষ্টা করি। বাইতুল মুকাদ্দাসের প্রসিদ্ধ নির্মাতা হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি জিন দিয়ে নির্মাণ করেছিলেন। তো কাবাতুল্লাহ এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাজ সম্পন্ন করেন।
সুবহানাল্লাহ।
কাবা শরীফে মকামে ইব্রাহিম, হজরে আসওয়াদ ইত্যাদি এমন কতগুলো কুদরতের নিদর্শন বিদ্যমান যা বাইতুল মুকাদ্দাসে নেই। কাবা শরীফের উপর দিয়ে পাখি ইত্যাদি উড়ে না, পাখি আদবের কারণে পাখি এখানে উড়ে না, বরং আশেপাশ দিয়ে সরে যায়। কাবা হেরেমের ছাগল ও বাঘ একত্রে পানি পান করে, কাবার আদব করতে গিয়ে তারা একত্রে পানি পান করে। এখানে শিকারী প্রাণীরাও শিকার করে না। কাবা হেরেমের কিয়ামত পর্যন্ত যুদ্ধ বিগ্রহ হারাম, এখানে যুদ্ধ বিগ্রহ করা যাবে না কাবাতুল্লাহ এর সম্মানের জন্য। কাবা শরীফের সমগ্র হিজাজিদের বিশেষ করে মক্কাবাসীদের জীবন ধারণের মাধ্যমে, কেননা এই জায়গাটি সজীব নয়, অর্থাৎ পানি ও উদ্ভিদশূন্য, জীবন ধারণের প্রয়োজনীয় কিছুই এখানে হয় না, কিন্তু এখানকার অধিবাসীরা অন্যান্যদের তুলনায় ভালোই আছেন। মোট কথা, এই স্থানটি শুধুমাত্র ইবাদতের জন্যই আল্লাহ তাবারক তাআলা নির্ধারিত করে দিয়েছেন। আর আমরা জানি হস্তি বাহিনী যারা কাবাতুল্লার বেয়াদবি করার কারণে, হস্তি বাহিনীর কথা আমরা খুবই জানি যে আবাবিল পাখি দিয়ে তাদেরকে কি করেছিল, আল্লাহ তাবারক তাআলা নাস্তানাবাদ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। তো আল্লাহ তাআলা তার হাবিবের উসিলায় এই শহরকে বলেছিলেন বালাদুল আমিন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আরো অনেক রয়েছে যে কাবা শরীফের নিকট একটি নেকির জন্য 1 লক্ষ সওয়াব এবং বাইতুল মুকাদ্দাসে সেটি হচ্ছে 50,000। এবং অনেক আম্বিয়ে কেরাম কিবলা কাবা শরীফে ছিল, বাইতুল মুকাদ্দাস নয়। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এবং কাবাতুল্লার কম্পেয়ার, যেহেতু দুইটাই মুসলমানদের কাবা ছিল, প্রথম কাবা ছিল কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস এবং দ্বিতীয় কিবলা হচ্ছে খানায় কাবা, তো দুইটার কম্পেয়ার করলে দেখা যায় আল্লাহ তাবারক তাআলা আর সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন খানায় কাবাকে।
আসলে বাস্তবে কি খানায় কাবা এটা হচ্ছে এর ব্যাপারে কোরআনে পাকে আয়াত নাজিল হয়েছে,
জি জি
এখানে স্পষ্ট উজ্জ্বল নিদর্শন রয়েছে।
জি জি
তো এখানে আসলে যদি কাবা নিয়ে আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে যে এই কাবা নিয়ে আলোচনা করতে গেলে একটি অনুষ্ঠান হয়ে যাবে। তো ওইদিকে না গিয়ে আমরা, যেহেতু আদব আমাদের বিষয়বস্তু হচ্ছে আদব, খানায় কাবার আদব আমরা কিভাবে করতে পারি এ সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আসলে দর্শকবৃন্দ, একটি বিষয় পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রথম যে ঘর, সম্মানিত ঘর, যে ঘরকে উদ্দেশ্য করে মানুষ ইবাদত করে, তো এই ঘর যে রয়েছে এই ঘর হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত। এখন একটু চিন্তার বিষয়, আপনার আমার কাছে যদি কোনো স্বর্ণের অলঙ্কার থাকে, দামি কোনো জিনিস থাকে, সম্পদ যদি থাকে, তাহলে আমরা কি করি? কারোর কাছে যদি দামি গাড়ি থাকে, সে চেষ্টা করে এই গাড়ি যেন কোথাও গিয়ে ধাক্কা না খায়, যেন নষ্ট না হয়, বা একটু যদি দাগ পড়ে একটু খুব সুন্দর করে আমরা এটাকে কি করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, এটাকে কত সুন্দরভাবে রাখার চেষ্টা করি। আর খানায় কাবা যা মুসলমানদের কিবলা, এই খানায় কাবার কেমন আদব আমাদের করা উচিত? আসলে বাস্তবে কি দেখা যায় যে আমরা এটার গুরুত্ব মাহাত্ম বুঝি না, এই কারণে এর আদব আমরা করতে পারি না। আমরা যেরকম ন্যাচারাল আমরা একটা মোবাইল ব্যবহার করছি, এটার বেশি দাম না, বাস নষ্ট হয়ে গেল হয়ে গেল। আর যদি কোনো দামি মোবাইল নিয়ে আমরা 50,000 টাকা দিই, তাহলে এটার কত যত্ন নেই। ঠিক তেমনি আমরা আজকাল নিজেদের মধ্যে এরকম একটা করে নিয়েছি যে কাবা শরীফে যাচ্ছি, আমরা হেরেম শরীফে যাচ্ছি, এর মাহাত্ম্য এর গুরুত্ব বুঝতে পারছি না, যে আমি কোথায় এসেছি, এখানে এসে কি করা উচিত, এখানে কি যে প্রকৃত যে জিনিসটা, এই জিনিসটা আমরা জানি না, বিধায় দেখা যায় যে আমরা এর আদব করতে পারি না। চিন্তা করুন, এখানে প্রতি বছর 2 জন নবী এই খানায় কাবার তাওয়াফ করে, 2 জন নবী খানায় কাবার তাওয়াফ করে, এছাড়া বুজুর্গানের দিন এখানে আসেন। এইটা হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের নিদর্শন, ইব্রাহিম আলাইহিসসালামের নিদর্শন খানায় কাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা নগরীতে তো জন্মগ্রহণ করেছেন, এত কিছু এখানে এসে আমি কিভাবে আদব থেকে দূরে থাকি, আদব বঞ্চিত থাকি? না প্রিয় ইসলামী ভাইরা, এখানে এসে আমাদের আদব রক্ষা করা উচিত। খানায় কাবাতে যখন আসব, নিজেকে যেভাবে আমরা অন্যান্য পর্বের মধ্যে, বিশেষ করে মদিনা শরীফের কথা শুনেছিলাম, তারপর রজে রাসূলের কথা শুনেছিলাম, ঠিক তেমনি এই খানায় কাবাও একটি গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ একটি নিদর্শন আমাদের জন্য, তো এখানেও আদব আমাদেরকে রক্ষা করা উচিত। কিন্তু দেখা যায় আমরা, বিশেষ করে যখন হজের মাস আসে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে সেখানে গিয়েছে, সেখানে গিয়ে এর আদব নেই বা ই নেই, বাস ছবি তোলা হচ্ছে, বা এখানে এমনভাবে হাঁটছে, কেউ তো অনেক ভিডিও তৈরি করছে যে আমি এখানে গিয়েছি এমনভাবে, তো এর আদব দেখা যায় যে রক্ষা হয় না।
আসলে এই আদব, যারা আদব রক্ষা করে না তাদের জন্য একটা মেসেজ হচ্ছে যে যাদের, যারা কাবাতুল্লার বেয়াদবি করে তাদেরকে কিন্তু আল্লাহ তাবারক তাআলা ধ্বংস করে দিয়েছে।
আল্লাহ,
আমরা একটু আগে আবাবিল পাখি দ্বারা যে
আব্রাহার হস্তী বাহিনীদের,
হস্তী বাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছিল সেটার ঘটনা শুনলাম। তো এরকম ভাবে 2 জন মহিলা যারা খারাপ উদ্দেশ্যে একে অপরকে স্পর্শ করেছিল, একজনের নাম ছিল ইসাফ এবং অন্যজনের নাম ছিল নায়লা, তারা দুজনে অসৎ উদ্দেশ্যের জন্য একে অপরকে স্পর্শ করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা পাথর
পাথর বানিয়ে দিয়েছিল,
পাথর বানিয়ে দিল।
জি জি,
এবং তাদেরকে দেখে যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এজন্য একজনকে সাফাতে এবং একজনকে মারওয়াতে স্থাপিত করেছিল, যাতে মানুষ এটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে খানায় কাবায় এসে যদি আমি কোনো বেয়াদবি করি, খানায় কাবায় এসে যদি আমি কোনো গুনাহে লিপ্ত হই, তাহলে যা আমারও এরকম শাস্তি আল্লাহ তাআলা।
আসলে প্রত্যেকটা বিষয় আমাদের জন্য শিক্ষা রয়েছে, কোনোটা ভালো দিক দিয়ে শিক্ষা, কোনোটা দেখা যায় মন্দ দিক দিয়ে শিক্ষা। তো যেটা আমরা শুনলাম যে পাথর বানিয়ে দেওয়া হয়েছিল, এটা আমাদের জন্য শিক্ষা। বাস্তবে কি, যারা আদব, আমরাও বলে থাকি যারা বা আদব হয়ে থাকে, আদব সম্পন্ন হয়ে থাকে তারা সৌভাগ্যবান হয়, আর যারা আদব রক্ষা করতে পারে না, বেয়াদব হয় বা দুর্ভাগ্য বা দুর্ভাগা হয়। তো এখন আমি চিন্তা করি, আমি গেলাম নিজের গুনাহ মাফের জন্য, হজ করার জন্য গেলাম ভালো নিয়ত করে, কিন্তু সেখানে আদব রক্ষা করতে না পারার কারণে যদি আমার আমলগুলো বাতিল হয়ে যায়, আমার কাজকর্ম যদি সেগুলো বাতিল হয়ে যায়, তাহলে আমার যাওয়াটা কি লাভ হলো আমার? তো এই জন্য আমাদেরকে আদব রক্ষা করতে হবে। বিশেষ করে একটি কথা আমার খুব ভালো লাগলো নুরুল আমিন ভাইয়ের কাছ থেকে, তিনি যে এই বিষয়গুলো বললেন কাবার মাহাত্ম্যের সময়, যে দেখুন আমরা তো মানুষ, আমাদের বিবেক রয়েছে, পশু পাখির বিবেক নেই। এই পশু পাখি কি করছে, বিশেষ করে পাখি, এরা খানা কাবার কত তাজিম, কত সম্মান, কেমন আদব রক্ষা করে, যে খানা কাবার উপর দিয়ে কখনো কোনো পাখি এই পর্যন্ত যায়নি, উড়ে যায়নি, বরঞ্চ যদি সামনে খানা কাবা পড়ে গিয়েছে তারা ঘুরে গিয়েছে। তো দেখুন কত আদব সম্মান করেছে। তাদের জন্য না শরীয়ত আছে না কিছু আছে, তাদের না জ্ঞান আছে না বুদ্ধি আছে না আকল আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি জ্ঞান আকল সব কিছু দিয়েছেন, শরীয়তও আছে, কিন্তু আমরা গিয়ে
আসলে এটা মানে আজব দিক, কোনো কিছু ওই কাবাতুলের উপর দিয়ে যেতে পারে না,
সুবহানাল্লাহ,
নয় কোনো কিছু কাবাতুল্লার উপর দিয়ে যেতে পারে না।
সুবহানাল্লাহ,
এজন্য কাবাতুল্লাহ হচ্ছে এমন একটি জায়গা, এবং কাবাতুল্লার আশেপাশে যে স্থানটা, এই স্থানটা হচ্ছে রোগ মুক্তির স্থান।
সুবহানাল্লাহ,
পাখিরা যখন অসুস্থ হয়ে যায় না, তখন তারা কি করে, কাবাতুল্লার আশেপাশে আসে, আশেপাশে এসে কাবাতুল্লার আশেপাশে যে বাতাস, সেই বাতাস তাদের শরীরে লাগায়, এবং এটার বরকতে সে সুস্থ হয়ে যায়।
সুবহানাল্লাহ। তো দেখুন এমন একটা ভূমি যেখানে বাতাসও আমাদেরকে সুস্থতা করে দিচ্ছে, সেখানে তো আমাদের আদব অবশ্যই আমাদের বজায় রাখা উচিত। তো দর্শকবৃন্দ, খানায় কাবা যখন আমরা উপস্থিত হব, আমরা যেন নিজের শরীরকে বিনয়ের সাথে, আমাদের বলা হয় না যে এক হচ্ছে নিজের বডি ল্যাঙ্গুয়েজ, একটা মানে বুক ফুলিয়ে চলা এ একটা, আরেকটা হচ্ছে নিজের শরীরকে মনকে কি করা, নরম করে দেওয়া বিনয়ের সাথে। তো আমরা যাব যখন বড় কারো কাছে আমরা যাব, তখন আমরা নিজেরা ছোটোর মতো থাকবো। তো আল্লাহ তাআলার ঘর এ যাচ্ছি, আল্লাহ তাআলার ঘরের মেহমান আমি হয়েছি, তো আমার যাওয়া উচিত, গিয়ে আমাকে বিনয়ের সাথে থাকা উচিত। এমন নয় যে আমি সেখানে গিয়ে এমন সেমন কাজ করব, আদব রক্ষা করব না, এমনটা নয় দর্শকবৃন্দ। তো দর্শকবৃন্দ, আমাদের যখনই আমরা খানায় কাবাতে যাব, তখন সেখানে আমরা উচ্চ আওয়াজে কথা না বলে, সেখানে যে আদবগুলো রয়েছে আদবগুলো বজায় রাখবো, যেই ঘৃণিত কাজগুলো রয়েছে ঘৃণিত কাজ, যেমন অনেকে দেখা যায় যে অবসর আর কি বলবো, গিয়ে সেখানে গিয়েও মারামারি শুরু করে দেয়, সেখানে গিয়েও তর্ক বিতর্ক শুরু করে দেয়।
সেখানে একটা জিনিস দেখবেন যে অনেক সময় আমরা যখন টিভি গুলোতে দেখি, বিভিন্ন মিডিয়াতে দেখি, দেখা যায় যে কাবাতুল্লাহ তো ওইখানে অনেক সম্মানিত জিনিস রয়েছে, মকামে ইব্রাহিম রয়েছে,
হাজার আসাদ রয়েছে,
আরো
অনেক নিদর্শন রয়েছে,
নিদর্শন রয়েছে। সেই নিদর্শনগুলো স্পর্শ করার জন্য, সেই নিদর্শনগুলো ধরার জন্য, চুমু দেওয়ার জন্য আমরা একে অপরের সাথে কি করে কি করি,
মানে প্রতিযোগিতা করে পরে
অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে কি হয়ে যায়, বাক বিতণ্ডা পর্যন্ত হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ। অথচ ওইখানে কাবাতুল্লার যে ভূমিতে, ওইখানে এই একে অপরের সাথে ঝগড়া করে এগুলা স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে যে কাবা শরীফের মধ্যে আছে না, হারামের যে এলাকাটা আছে, এই এলাকার মধ্যে বাঘ, আপনি যেটা বলেন বাঘ এবং অন্য প্রাণী একসাথে পানি খায়,
পানি খায়
একসাথে পানি খায়। অথচ অন্যান্য জায়গায় যে হরিণ আর বাঘ তো একত্র হবে না, এটা সম্ভব না। এখানে কুকুর পর্যন্ত হরিণকে ধাওয়া করে না, এরপর যে আপনার হিংস্র যে জন্তু রয়েছে, এরা কখনো এই হেরেম শরীফে এসে কাউকে শিকার করে না, কাউকে
কোনো
আক্রমণ করে না।
এখানে ঢুকেও যায়, অপরাধী যখন ঢুকে যায় তাকে ধরাও যাবে না, সে ওইখানে নিরাপদ, কারণ যতক্ষণ পর্যন্ত সে কাবাতুল্লাতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে গ্রেফতার করতে পারবেন।
বাইতুল আমিন তো বলা হয়, এজন্যই তো বলা হয় নিরাপত্তার শহর,
নিরাপত্তার শহর, অর্থাৎ এরকম নিরাপত্তা আল্লাহ তাবারক তাআলা ওইখানে দিয়েছেন। যদি আপনি কাবাতুল্লাতে যান, ওইখানে যান, তাহলে আপনি যদি অপরাধী, অন্য একটি যে শুনলাম যে কাবাতুল্লার অন্য একটি অর্থ হতে পারে, আমানের অর্থ হতে পারে যে এখানে যত অপরাধীরা আছে তারাও ওইখানে গিয়ে কি থাকে, আল্লাহ তাআলা নিরাপত্তা লাভ করে থাকে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাবারক তাআলা এই কাবাতুল্লার সম্মানের জন্য এরকম করলেন যে কাবা যে তাওয়াফ করবে, তাওয়াফকারী, এই তাওয়াফ করার জন্য অজু করা আবশ্যক করে দিয়েছেন।
সুবহানাল্লাহ,
অজু ছাড়া আপনি তাওয়াফ করতে পারবেন না, অজু করা আপনার জন্য কি ওয়াজিব। তো আমরা এই বিষয়টা যদি একটু চিন্তা করি যে আল্লাহ তাআলা তার কাবাতুল্লার সম্মানের ব্যাপারে কতটা চিন্তা করেছেন, আর ওইখানে যে ফেরেশতারা সেখানে পাহারা দেয়, নিরাপত্তা দেয়, এবং ওই কাবাতুল্লাতে আল্লাহ তাবারক তাআলার অশেষ রহমত সেখানে বর্ষিত হয়।
আসলে ওই যে বিষয়গুলো আমাদের দেখা যায় যে আমরা বাস কি বলবো, অবুঝ বা নাদান, আমরা না বুঝে আমাদের মধ্যে গুরুত্ব থাকে না, বিধায় আমরা এর আদবগুলো রক্ষা করতে পারি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এমন একটি ঘরের জিয়ারত তাওয়াফ করার জন্য যাচ্ছি, সেখানে যে রুকনগুলো রয়েছে আমরা সুষ্ঠুভাবে পালন করি। এতগুলো লোক আমরা জানি, যদি একসাথে একটা জায়গার মধ্যে অনেকগুলো কলস থাকে তাহলে একটার সাথে আরেকটা বাজবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা মানুষ, আমরা কি করি, গিয়েছি নিজেকে আসামি মনে করি। একজন আসামি যখন নিজেকে অপরাধী হয় তখন দেখা যায় যে অপর কেউ যদি কিছু বলে তারপরে চুপচাপ থাকে। তো এখানে যাচ্ছি, এতগুলো লোক, লক্ষ লক্ষ লোক একসাথে হজ আদায় করছে, অনেকে একসাথে উমরা পালন করছে, তো একজনের সাথে আরেকজন হালকা ধাক্কা লেগে যেতে পারে। তো আমি যদি নিজের মনোভাবটা এমন বানিয়ে নিই, আমাকে কেন ধাক্কা দিল, বাস আমি কি করলাম, এর সাথে লেগে গেলাম, তো এরকমটা করলে এর খানায় আবার আদব কি রক্ষা হলো? আমি এখানে আসলাম আদব করার জন্য, আদব শেখার জন্য, আরে খানায় কাবা এটা হচ্ছে আমাদের আদব শেখার জায়গা। এখানে এসে আমরা আদব শিখবো, সম্মান শিখবো, যেভাবে এর রুকনগুলো রয়েছে, এর রুকনগুলো হচ্ছে এক একটা হচ্ছে আমাদের জন্য আদব। সেখানে গিয়ে আপনার শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, এটাও তো একটা আদব। যে সে শয়তান কি করেছে, ইব্রাহিম আলাইহিসসালামকে তার সন্তানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, এই শয়তানকে আমরা কি করছি, পাথর দিচ্ছি, পাথর মারছি, এটা একটা আদব শেখানো হচ্ছে আমাদেরকে। যে যদি মানুষ, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে চায়, আমরা যেন বেঁচে থাকি। তো হজের যে রুকনগুলো রয়েছে, এই রুকনগুলো আমাদের জন্য শিক্ষা, আর এগুলো আদবের একটি বহিঃপ্রকাশ। তো এগুলো আমাদের কি করা উচিত, রক্ষা করা উচিত,
রক্ষা করতে হবে। পাশাপাশি আমরা অনেক সময় দেখা যায় কাবাতুল্লাতে যখন তাওয়াফ করি, তাওয়াফ করার সময় একে অপরের পরিচিত দেখা গেল, ফ্যামিলির সাথে গেলাম, তো দেখা গেল যে একে অপরের সাথে কথাবার্তা বলছি। তো এই কথাবার্তা বলার কারণে আমি অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বাইতুল্লার তাওয়াফের সাতটি চক্কর দেওয়া হয়, সেই চক্কর শেষ করবে এবং তাতে কোনো অযথা কথাবার্তা বলবে না, তবে তা একটি গোলাম আজাদ করার সমান।
সুবহানাল্লাহ।
আর একটি গোলাম আজাদ করার স্বভাব হচ্ছে কিরকম, যে আল্লাহ তাবারক তাআলা তার সেই গোলাম আজাদ করার বিনিময়ে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দান করবে।
আল্লাহ,
তো অযথা কথাবার্তা দেখা যায়, আমরা এই কাবাতুল্লাতে যাওয়ার পরে আমরা অনেক সময় বলে ফেলি অযথা কাজগুলো করি। যেমন আমরা তো এখন তো সোশ্যাল মিডিয়া এমনভাবে প্রচার প্রসার হচ্ছে যে কাবাতুল্লাতেও সোশ্যাল মিডিয়ার যদি একটা ছবি না তুলি তাহলে কিন্তু মানে মনটা পড়বে না। এটা যদি আমি আমার ফেসবুক আইডিতে, এই ইনস্টাগ্রামে যদি না দিতে পারি, মনে হবে যে আমি কিছু করিই নেই, কাবাতে আমি যাইই নি। তো আসলে এগুলো আমাদের বিবেচনা করা উচিত, যে আমরা এমন এক পবিত্র ভূমিতে যাচ্ছি যেখানে আল্লাহ তাবারক তাআলা আর অসংখ্য রহমত নাজিল হয়, যেখানে ইবাদত করা অনেক গুণ, 100,000 গুণ বলা হয় থাকে, যে অন্য জায়গায় নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, এখানে 100,000 গুণ নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। তাহলে আমাকে এত মহত্ব দিচ্ছে, এত মর্যাদা দিচ্ছে, আমি যদি এই মর্যাদাকে কাজে না লাগাতে পারি, আমি যদি সেটা প্রয়োগ করতে না পারি, তাহলে কি হবে, আমার এই যে ফজিলতটা সেটা থেকে আমি বঞ্চিত হব। পাশাপাশি কাবাতুল্লার বেয়াদবি করার কারণে, কাবাতুল্লার যে সম্মান, সেই সম্মান রক্ষা করতে না পারার কারণে হয়তো আমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যেতে পারে। তাই সম্মানিত মাদানী চ্যানেলের দর্শকদেরকে বলবো, যখনই আমরা খানায় কাবার তাওয়াফ করতে যাব, কাবাতুল্লার জিয়ারত করতে যাব, তো আমরা অবশ্যই আদব ও এহতেরামের সাথে যাব। সেখানে কোনো কথাবার্তা বলবো না, সেখানে অন্যান্য কাজ থেকে যাতে আমরা বেঁচে থাকি, যে কাজগুলো আমরা কোনো এমন ব্যক্তির সামনে করতে আমরা দ্বিধা বোধ করি, যে একজন বড় কোনো অফিসার, তার সামনে হয়তো আমরা যে জিনিসগুলো করা থেকে বিরত থাকি, সেই জিনিসগুলো যাতে আমরা এখানে না করি। আর কি বলবো, কোনো বাদশা নয়, আল্লাহ তাবারক তাআলা হচ্ছেন সকল বাদশাহ, যিনি সৃষ্টি করেছেন সকল মখলুক যিনি সৃষ্টি করেছেন, এমন মহান হস্তির দরবারে আমরা যাচ্ছি, তো সেখানে যদি আমরা আদব ও এহতেরাম বজায় না রাখি, আমরা যদি সেখানে আমাদের আচার আচরণ ঠিক না করি, তাহলে হতে পারে এটার দ্বারা আমার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যেতে পারে।
আসলে বাস্তবে কি কাবা শরীফে গিয়ে আমাদের উচিত আমরা যেন নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখি, আদবের মধ্যে রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামত পর্যন্ত এই পবিত্র মক্কা শরীফ অর্থাৎ বাইতুল্লাহ শরীফ এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত সম্মানের ভিত্তিতে সম্মানিত। সুতরাং হেরেম এলাকায় কাটাযুক্ত গাছও কাটা যাবে না, তার শিকার জন্তুকে হাঁকানো হবে না। তো এই কাবা শরীফে অনেকগুলো আদব রয়েছে, আমরা যদি আলাদাভাবে বর্ণনা করতে যাই অনেকগুলো অনেক সময় লেগে যাবে, সংক্ষিপ্তভাবে কিছু বলবো আর সময় শেষের দিকে সংক্ষিপ্তভাবে বলে এরপর ইনশাআল্লাহ তাহলে আমরা চেষ্টা করব শেষ করার জন্য। বর্ণিত হয়েছে বা উলামায়ে কিরাম লেখেন যে যখন কাবা শরীফে প্রবেশ করব তখন আমরা যেন এই বিষয়গুলো মেনে চলি। তা হচ্ছে বাইতুল্লাহ শরীফে বেয়াদবির বিভিন্ন পন্থা এবং প্রক্রিয়া যেগুলো আমাদের বেঁচে থাকা উচিত, পাশাপাশি হারাম সীমানার মধ্যে ঝগড়া বিবাদ থেকে আমাদের বেঁচে থাকা উচিত, গালমন্দ করা থেকে আমাদের বেঁচে থাকা উচিত, হেরেমের মধ্যে আমাদেরকে নিজের চোখের কুদৃষ্টি দেওয়া থেকে বেঁচে থাকা উচিত, রসুন পেঁয়াজ ইত্যাদি দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে হেরেমের সীমানায় প্রবেশ করা উচিত নয়, পাশাপাশি তামাক বা সিগারেট ইত্যাদি অনেকের এমন অভ্যাস থাকে, কেউ পান খায়, সিগারেট খায়, দুর্গন্ধযুক্ত সুপারি এরকম এগুলো খেয়ে থাকে। এগুলো খেয়ে যেন আমরা বাইতুল্লাহ শরীফে, মক্কা শরীফে, কাবা শরীফে আমরা যেন প্রবেশ না করি। কোনো ভাগ্যবান ব্যক্তির যদি কাবা শরীফের ভেতরে প্রবেশ করার সৌভাগ্য হয় তাহলে তার জন্য কাবার ছাদের দিকে তাকানো এটা হচ্ছে বেয়াদবি। কোনো গ্রহণযোগ্য প্রয়োজন ছাড়া বাইতুল্লাহ শরীফের ছাদে আরোহণ করা এটাও বেয়াদবি। তো এ থেকে আমরা বেঁচে থাকবো। হারাম শরীফের উদ্দেশ্যে যাওয়া লোকজনকে কষ্ট দেওয়া এটাও বেয়াদবি। জাগতিক কোনো উদ্দেশ্য বা স্বার্থকে কেন্দ্র করে মক্কা শরীফ যাওয়া অথচ সম্মানিত কাবার জিয়ারত না করা, আমরা গেলাম সেখানে মক্কা শরীফে গেলাম নিজের কোনো উদ্দেশ্যে গেলাম কিন্তু গিয়ে সেখানে বাইতুল্লাহ খানে কাবার জিয়ারত করলাম না, এটাও একটা বেয়াদবি। তো এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। এরপর
বাইতুল্লাহ অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে যদি সম্ভব হয় খানায় কাবার আশেপাশে মক্কা শরীফে স্থায়ীভাবে বসবাস না করা। হযরতে উমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা খানায় কাবার তাওয়াফ করতেন, তাওয়াফ করা শেষ হলে, হজের কার্যক্রম শেষ হলে তাদেরকে বলতেন, হে ইরানবাসী তোমরা ইরানে চলে যাও,
তাড়াতাড়ি চলে যাও,
তাড়াতাড়ি চলে যাও, হে মিশরবাসী তোমরা তাড়াতাড়ি চলে যাও। যারা যে যে স্থান থেকে আসতো সবাইকে তাদের স্থানে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য এরশাদ করতেন। কেন বলতেন? যে যাতে তাদের মধ্যে কাবাতুল্লার মহত্বটা বিরাজমান থাকে।
জি, বাস্তবিকই অজুবিহীন অবস্থায়ও আমাদের উচিত আমরা যেন বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ না করি, পাশাপাশি সেখানে গিয়ে আপনার দুনিয়াবী কথাবার্তা আমরা না বলি, এবং মসজিদে হারামে বসে আমরা যেন এমন কোনো কথাবার্তা আমাদের দ্বারা আমাদের মুখ দ্বারা যেন বের না হয়ে যায় যা বাস্তবিকই আমাদের দেখা যাবে বিপদের কারণ হয়ে যেতে পারে। এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার একটি কাজ খুব সুন্দর ছিল, তিনি কি করতেন, হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন হজে যেতেন তখন তিনি দুটি তাঁবু বানাতেন, একটি হারাম শরীফের ভিতরে, অন্যটি হচ্ছে হারামের বাইরে। কখনো নিজ পরিবার পরিজন বা খাদেমদের অথবা নিজের সঙ্গে সম্পর্কিত কাউকে কোনো বিষয়ে যদি কোনোরূপ বকাঝকা করার ইচ্ছা করতেন যে কারো ভুল হয়ে গেছে একটু বকাঝকা করবেন, তখন কি করতেন, ওই হেরেম শরীফের বাইরে যে তাঁবু ছিল ওই তাঁবুতে চলে যেতেন, সেখানে গিয়ে তিনি কি করতেন, ওই বিচার করতেন বা ওই কাজ সম্পাদন করতেন। আর এমনি কি করতেন, হারাম শরীফের ভিতরে তিনি কি করতেন, এই কাজগুলো থেকে বেঁচে থাকতেন। দেখুন কিরকম আদব তারা করেছেন, আর এই কারণে আজকে আমরা তারা তাদেরকে স্মরণ করি, স্মৃতির পাতায় তাদের নাম রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই সকল বিষয় মনে রেখে আদব রক্ষা করার তৌফিক দান করুক। আসলে আদব রক্ষা করা অতীব প্রয়োজন আমাদের জন্য, আমরা এগুলো খেয়াল রাখি না, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করেছি কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য, ইনশাআল্লাহ তাআলা এগুলো স্মরণে রাখবো। যদি কখনো আমাদের বাইতুল্লাহ শরীফে যাওয়ার সৌভাগ্য হয়, খানা কাবা জিয়ারত তাওয়াফের সুযোগ হয়ে থাকে, তো আমরা যেন এই সকল বিষয়গুলো মনে রাখি, আদবগুলো যেন আমরা বজায় রাখি ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।